নমস্কার, শুরু করছি জীবনবাণী। জীবনবাণী সকল শ্রোতা বন্ধুকে জানায় আমাদের প্রীতিয় শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা কেউই বলতে পারি না এই পৃথিবীতে আমাদের আয়ু কতদিনের। একটাই জীবন, জীবনে বেঁচে থাকার সময় আমাদের সৎ ও সুন্দর জীবনযাপন করা উচিত। আমাদের উচিত আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা। যদি তার কাছে আমরা সমর্পিত হই, তিনি আপনাকে পথ দেখাবেন। প্রিয় বন্ধু, আপনি কি চান ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে উপলব্ধি করতে? আপনি কি চান আপনার হৃদয়কে সমর্পণ করতে? তাহলে দেরি নয়, শুনতে থাকুন জীবনবাণীর আজকের আলোচনা। বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433-497235। আবার বলছি, 9433-497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের মহান উত্তম মেষপালক সত্য জীবিত ঈশ্বর খ্রিস্ট যীশুকে আমাদের অন্তরের সমস্ত ধন্যবাদ ও প্রশংসা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য আলোচনা শুরু করতে চলেছি। আপনাকে জানাই সঙ্গে সঙ্গে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা দেখি আমাদের আলোচনার বিষয়বস্তু যা রয়েছে বাইবেলের নতুন নিয়মে যিহুদার পত্র, যা আমাদের কাছে আজকের দিনে খ্রিস্টীয় জীবনের অগ্রগতির পথে বাধাস্বরূপ বিপদগামিত্বের সমস্ত অবস্থা হতে সতর্কবাণীগুলো প্রকাশ করেছে। বিপদগামী ভক্ত শিক্ষকদের চারিত্রিক ও স্বভাবগত বৈশিষ্ট্যগুলো তুলে ধরে আমাদেরকে যিহুদা সাবধান করেছেন, আর সেই প্রসঙ্গেই তাঁর এই পত্রের ১৩ পদে কি বলছে আমরা পাঠ করি প্রথমে, তারপরে আমরা আলোচনায় যাব। লেখা আছে এখানে, আমি একটু আগে থেকে পাঠ করছি, আমি ১২ পদ থেকে পাঠ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহারা তোমাদের সহিত ভোজন পান করিবার সময় তোমাদের প্রেম ভোজে ব্যাঘাত হোক, তাহারা এমন পালক যে নির্ভয় আপনাদিগকেই চড়ায়, তাহারা বায়ুচালিত নির্জল মেঘ, হেমন্তকালের ফলহীন দুইবার মৃত ও উন্মূলিত বৃক্ষ, নিজ লজ্জারূপ ফেনা উৎপেক্ষণকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ, ভ্রমণকারী তারা যাহাদের নিমিত্ত অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে। আসুন আমরা আলোচনা যাবার পূর্বে ঈশ্বরতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ এবং তোমার উপস্থিতির জন্য। তোমায় ধন্যবাদই তোমার সকল প্রতিজ্ঞার জন্য। ধন্যবাদই প্রভু আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য যারা নিয়মিত এই অনুষ্ঠান শুনছেন এবং তাদের জীবনে তোমার আশীর্বাদ লাভ করে চলেছেন। আজও তুমি একইভাবে আমাদের সঙ্গে কথা বলো, আমাদের অন্তরাত্মাকে প্রভু তুমি নবায়িত করো তোমার বাক্যের মধ্যে দিয়ে এবং তোমার আত্মার চালনায়। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ তুমি ক্ষমা করো, আমাদের প্রত্যেকের জীবনে তুমি আরও উন্নত হও, যেন প্রভু তোমার নাম আমরা গৌরবান্বিত করতে পারি। আজকে বিশেষ করে আমি প্রার্থনা করি প্রত্যেক পরিবারের মায়েদের জন্য, তাদের জীবন যেন প্রভু আদর্শ হয় এবং তারা তাদের ছেলে মেয়েদেরকে তোমার ভয় এবং জ্ঞানে মানুষ করতে পারেন, এবং প্রভু সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও যেন তোমার জন্য তারা সময় দিতে পারেন, এমন তুমি দয়া করো। আমাদের সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে যিহুদার পত্র থেকে আলোচনা করছি, আর এই আলোচনায় আমরা ১৩ পদে রয়েছি, যেখানে যিহুদা বলছেন ফেনা উৎপেক্ষণকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ। ওই বিপদগামী ভক্ত শিক্ষকদের ভাষণের মধ্যে যে বাক্যাড়ম্বর শোনা যায় বা বড় বড় ভাষা বা শব্দ তারা ব্যবহার করে, তা তাদের অসার দম্ভই অর্থাৎ তাদের গর্বকে প্রকাশ করে। একজন প্রভুর ভক্ত তার মতে এই সমস্ত ভ্রান্ত শিক্ষকেরা হল তাদের অবিশ্রান্ত অস্থির বাসনায় উত্তেজিত স্বভাব ও নিজেদের কাছে ও কথায় তাদের দুশ্চরিত্রতা বেপরা স্বাধীনতা ও অধমতার প্রকাশক। তাদের মধ্যে মন্দ স্বভাবই তাদের ব্যবহার ও কথাবার্তায় বার হয়ে পড়ে ভীষণ প্রচণ্ডতায়। যিহুদা আরও বলেন তারা যেন ভ্রমণকারী তারা। ভ্রমণকারী তারারা বিক্ষিপ্তভাবে বিপথে মহাশূন্যে ঘুরে বেড়ায়, আর এই বিপদগামী ভ্রান্ত শিক্ষকেরাও ওই ভ্রাম্যমান তারাদের মতোই উদ্দেশ্যবিহীনভাবে বিশৃঙ্খলভাবে নিজস্ব স্থান পরিত্যাগ করে ঘুরে ফেরে। আর যিহুদা বলছেন যাহাদের নিমিত্ত অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে। এই কথায় পাই নরকের এক প্রকাশ। নরকের এক চিহ্ন হল আগুন, আর এক চিহ্ন হল ঘোরতর অন্ধকার। আগুনের উপরে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। নরক আক্ষরিক হলেও তার আগুনকে আক্ষরিক বলা যায় না। নরক বাস্তবিক থাকবে, আর তার সঙ্গে আত্মিকভাবে মানুষের সেই আত্মাগুলো তাদের পাপ অবিশ্বাস প্রভৃতি সহ তাদের জ্বলন অনন্তকাল ধরে ভোগ করবে। তাই আক্ষরিক আগুন বলে মনে করতে আমরা পারি না। এই শাস্তি শারীরিক শাস্তিই নয়, আত্মিক জ্বলন, যার জন্য মানুষ সেই ভয়ঙ্কর অগ্নিময় জ্বালার কাছে অসহ্য হওয়ার অবস্থা চিন্তা করে আক্ষরিক অগ্নিকে চাইলেও চাইতে পারে বলে মনে হয়। কারণ আমরা জানি সাধারণ আগুনের জ্বালা হতে সেই অনন্ত অগ্নিময় জ্বালা আরও কতগুণে অধিক কষ্টদায়ক হবে। অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার এখানে বলা হয়েছে। কথাটার মধ্যে নরকের আর এক চিহ্ন আঁকা রয়েছে, এ যেন আরও ভয়ঙ্কর। আমার বিশ্বাস যে একজন হারিয়ে যাওয়া মানুষ তার অন্ধকারকে নিজেই বহন করে নিয়ে চলে, যা শুধু শারীরিক পার্থিব অন্ধকারই নয় কিন্তু আত্মিকভাবেও অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে বুঝায়। একজন বলেছেন, যিনি অনেক আত্মিক সত্যপদেশের অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি বলেছেন যে নিজের অন্তরকে সুস্পষ্টভাবে উজ্জ্বল করে রাখে সে মাঝখানে থাকে এবং মাঝখানে থেকে উজ্জ্বল দিনকে উপভোগ করে, কিন্তু যে মলিন চিন্তাধারা নিয়ে অন্ধকার হৃদয় নিয়ে লুকিয়ে থাকে সে দ্বীপ্রহরে প্রখর সূর্যের আলোতেও পথের মাঝে অন্ধকারে পতিত হয়, থেকে যায় নিজেই নিজের অন্ধকার কারার সমান পাতাল কক্ষে। বড় ভয়ঙ্কর ব্যাপার, তাই নয় কি? বড় সুন্দর কথা বলেছেন। আর আমার কি মনে হয় জানেন, যারা সেখানে যাবে তাদের সেই নরকভীতি দিনে দিনে ক্রমশ বেড়েই চলবে। মনে করুন, এই পৃথিবীতেই একপাশে একটা জায়গা রয়েছে যাকে বলা হয় নরকের রান্নাঘর। আপনি কি বলতে চান পৃথিবীর অন্যান্য জায়গাগুলোর থেকে ওই নরকের রান্নাঘর নামক জায়গা আলাদা কিছু থাকবে? সাধারণ জায়গা হতে সেখানে কি কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন? না, পাচ্ছেন না, কিছুই আলাদা নেই। কিন্তু পার্থক্য রয়েছে ওই নরকের রান্নাঘর নামক জায়গায় বসবাসকারী মানুষগুলোর মধ্যে। পার্থিব অন্ধকার হতে ওই জায়গার অর্থাৎ প্রকৃত নরকের অন্ধকার মনে হয় আরও কত না অধিক, বর্ণনাতীত সেই অন্ধকার। আপনি কি কখনো অন্ধকারাচ্ছন্ন পাহাড়ের গুহা দেখেছেন কি? যখন আলো চলে যায় শুধু অন্ধকারে ভরে থাকে গুহার মধ্যে সমস্ত গুহা কন্দর, তখন কি সেটাই প্রকৃত ঘোর অন্ধকার বলে মনে হয় না? এমন জায়গায় চিরকাল থাকতে কি আপনি রাজি আছেন? কখনোই নয়, কেউই এই অবস্থা মেনে নেবে না, আর আমিও ঘৃণা করি এমন জায়গায় চিরকাল থাকাকে। সামান্য সময়ের জন্য আমরা কেউই তা চাইব না। একবার চিন্তা করুন না, নরকের প্রকৃত অনন্তকালীন অন্ধকার কি। এবার আসুন আমরা আরও একটা উল্লেখযোগ্য পদে আসি। সমস্ত শাস্ত্রের মধ্যে এও এক উল্লেখযোগ্য পদ বলতে পারেন, আর ঈশ্বরের বাক্যের মধ্যে একমাত্র এই যিহুদার পত্রেই কিন্তু আমরা তা লক্ষ্য করি। তা হল 14 পদ, যেখানে লেখা আছে এই কথা, আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকেদের উদ্দেশ্যে এই ভাববাণী বলিয়াছেন, দেখো প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন যেন সকলের বিচার করেন। আপনি বাইবেলের পুরাতন নিয়মে হনকের এই ভবিষ্যৎবাণী পাবেন না। আদিপুস্তকের 5 অধ্যায় আমরা হনকের বিষয় পাই, কিন্তু এই ভবিষ্যৎবাণী সম্পর্কে তো আমরা সেখানে কিছুই পাই না। হনক নামটি এক অতি সাধারণ নাম নয়, এমন নয় যে অনেকেরই নাম ছিল হনক। অতএব আমরা এই বিষয়ে সুনিশ্চিত যে যিহুদা যে হনকের কথা বলেছেন, তিনি বাইবেলে শাস্ত্রোক্ত মহাপ্লাবনের পূর্ববর্তী ব্যক্তি হনকই, যিনি কিনা ঈশ্বরের সঙ্গেই গমনাগমন করতেন এবং ঈশ্বর তাকে সংগৃহীত করলেন বা উঠিয়ে নিলেন এই জগৎ থেকে। আসুন এবারে আমরা হনকের বই সম্পর্কে একজন লিখেছেন তার লেখা হতে সামান্য অংশ আমি পাঠ করে আপনাদেরকে শোনাই। এই উক্তি হনকের বিষয় আংশিক ঐতিহাসিক বা সত্য ঘটনা সম্বলিত পুস্তক হতে গৃহীত হয়েছে। এই পুস্তকখানি 2য় শতাব্দীর মণ্ডলিস্থ পালকদের ভালোভাবে জানা হলেও কয়েক শতাব্দী ধরে হারিয়ে গিয়েছিল শুধুমাত্র কয়েকটি খণ্ড ব্যতিরেকেই। আবার 1773 সালে ব্রুসের দ্বারা ইথিওপিয়ার বাইবেলের সমুদয় ভাগটিকেই পাওয়া গিয়েছে। এর মধ্যে হনক ও নোহের বিষয় ভাবার্থের প্রকাশও রয়ে গিয়েছে। এর উদ্দেশ্য হল স্বর্গীয় ঐশ্বরিক তত্ত্বাবধানের সত্যতা প্রতিপাদন করা, ভবিষ্যতে পাপীদের জন্য সংরক্ষিত শাস্তিকে ঘোষণা করা, এবং তাই খুব শীঘ্র এই পৃথিবী ঈশ্বরের শাসনাধীনে আসা। হনক শেষ দিনগুলোতে ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেটাই হল এক উল্লেখযোগ্য বিষয়। ঈশ্বর স্পষ্টভাবে দেখলে বলা যায় যে তিনি চাননি যে হনকও নোহের পুস্তক পবিত্র বাইবেল শাস্ত্রে বিধিসঙ্গতভাবে অন্তর্ভুক্ত হোক। আপনি নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন। ঈশ্বরের লোকেরা জানতেন যে পুস্তকখানি আংশিকভাবে সত্য, পূর্ণ সত্য বলতে কিছু সন্দেহের অবকাশ রয়ে গিয়েছে, কিন্তু এই পুস্তক হতে একটা ভাববাণী ঈশ্বর পবিত্র বাইবেল শাস্ত্রের অন্তর্ভুক্ত করতে চাইলেন, আর তাই হল সেই সাধুগণ সহ প্রভু যীশুখ্রিস্টের আগমন সংক্রান্ত বিষয়ের ভাববাণী। আদিপুস্তকের মধ্যে হনকের যে বিবৃতি পাই সেখানে তার বিষয় পড়ি যে ঈশ্বর তাকে গ্রহণ করলেন, তিনি আর জগতে রইলেন না, তিনি মৃত্যুর স্বাদ পেলেন না এই পৃথিবীতে। সেই থেকে শতাব্দীর পর শতাব্দী যুগে যুগে বিশ্বাসীরা মণ্ডলীগুলো মৃত্যুপথের মধ্যে দিয়ে চলেছে। রূপান্তরের মুহূর্তে মধ্যাকাশে তারা প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হবে, জীবিত বিশ্বাসীরা প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। এই শিক্ষণীয় বিষয়টি কিন্তু পুরাতন নিয়মে নেই, কিন্তু তবুও হনক হলেন সেই রূপান্তরিত বিশ্বাসীদের প্রতিনিধি যারা প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে রূপান্তরিত হয়ে মিলিত হবে। পৃথিবীর উপরে নেমে আসা সেই জলপ্লাবনের বিচার সংঘটিত হওয়ার পূর্বে তিনি পৃথিবী হতে নীত হয়েছিলেন স্বর্গে। তেমনি প্রকৃত মণ্ডলী গঠনকারী বিশ্বাসীরাও মধ্যাকাশে প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য এই পৃথিবী হতে অপসারিত হয়ে ঊর্ধ্বে নীত হয়ে যাবে, আর তা ঘটবে এই পৃথিবীর উপরে মহাক্লেশকালের বিচার এসে পড়ার আগেই। এবার দেখুন সেই বিষয়ে যে সেই মহাক্লেশকালের পরে প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ফিরে আসবেন। যাই হোক, রূপান্তরের মুহূর্তে তিনি এই পৃথিবীতে আসবেন না, কিন্তু বিশ্বাসীরা তাঁর সঙ্গে মধ্যাকাশে মিলিত হবে। এই পৃথিবী হতে ঊর্ধ্বে নীত হলে, প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মন দিয়ে একটু শুনুন। আরও যদি বলি রূপান্তর ঘটবে প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনে, তবে জানবেন কথাটা যথার্থ বলা হচ্ছে না, কারণ ঠিক সেই মুহূর্তে তো প্রভু যীশু এই পৃথিবীতে আসবেন না। তাহলে রূপান্তর ব্যাপারটি কি বোঝায়? রূপান্তর হলো এই পৃথিবীতে মণ্ডলীর সরে যাওয়া বা ঊর্ধ্বে নীত হওয়া। তখন এই পৃথিবীতে অবস্থিত দৃশ্যত অবশিষ্ট মণ্ডলী যা পৃথিবীতেই ছেড়ে দেওয়া হয়েছে, ঊর্ধ্বে নীত হতে পারেনি, তাদের মধ্যে প্রকৃত বিশ্বাসী নয় এমন ব্যক্তিরা বিশ্বাস হতে সম্পূর্ণ সরে যাবে, কারণ তখন আর তাদের সেই সুযোগ থাকবে না, থাকলেও তা বড় কঠিন হবে প্রভু যীশুর নিকটবর্তী হওয়া, কারণ সেই সময় খ্রিস্টারির রাজত্ব থাকবে, আর তার ফলে খ্রিস্টারের রাজত্ব শুরু হবে। খ্রিস্টারের রাজত্বে দুর্বল বিশ্বাসীর পক্ষে বিশ্বাসের স্থির থেকে খ্রিস্টের অনুসরণ খুবই কঠিন হয়ে পড়বে। অনেকেই তাই খ্রিস্ট বিশ্বাস হতে দূরে সরে যাবে, ক্লেশকালের মধ্যে তারা প্রবেশ করবে, কিন্তু তখন যারা খ্রিস্টেতে বিশ্বাস থাকতে পারবে তাদের হতে হবে সাক্ষ্যমর, অর্থাৎ তাদেরকে মরতে হবে। এই মতো মহাক্লেশকাল অতীত হলে বা মহাক্লেশকালের শেষে খ্রিস্ট যীশু এই জগতে আসবেন যেন সকলের বিচার করেন। এবার আমি আসব যিহুদার পত্রের 15 পদে, যেখানে লেখা আছে, আর ভক্তিহীন সকলের আপনাদের যে সকল ভক্তিবিরুদ্ধ কার্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে এবং ভক্তিহীন পাপীগণ তাহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছেন, তৎপ্রযুক্ত তাহাদিওকে যেন ভৎসনা করেন। যিহুদা যেমন ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন তা হল পবিত্র বাইবেল শাস্ত্রে এক উল্লেখযোগ্য অংশ। এখন আমরা সেই মর্মভেদী সত্যকে লক্ষ্য করতে চলেছি যা যিহুদার পত্রে 14 ও 15 পদে সম্পর্কিত, যেখানে আমি প্রভুর এক ভক্তের অনুবাদে পাওয়া সেই বিষয়টি পাঠ করে শোনাই। আর আদম হতে সপ্তম পুরুষ হনক পর্যন্ত সম্মানসহ বলা হয়েছে হনকের ভবিষ্যৎবাণী, দেখো প্রভু তাঁর অসংখ্য পবিত্র ব্যক্তিসহ সকলের বিচার করণার্থে আসছেন, যারা তাদের ঈশ্বর ভক্তিহীনতার কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শনে নিঃস্ব রিক্ত অবস্থায় আছে এবং যারা তাদের অসাধু ক্রিয়া সাধন করেছে, ও যে সমস্ত অধার্মিক পাপীরা তাঁর বিরুদ্ধে রূঢ় কটুবাক্য ব্যবহার করেছে তাদের। অসংখ্য এই পবিত্রগণ যা সাধুদের সংখ্যাকে ইঙ্গিত করছে তা কি আকর্ষণীয় এক বিষয় বলুন তো? হতে পারে স্বাভাবিক নৈসর্গিক, আবার হতে পারে অতি প্রাকৃত এক দৃশ্য, কিন্তু সে যাই হোক, আমরা জানি মণ্ডলী খ্রিস্টের সঙ্গে ফিরে আসবে তখন যখন খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। মণ্ডলী যদি খ্রিস্টের সঙ্গে এই পৃথিবীতে রাজত্ব করণার্থে আসে, তার অর্থ নিশ্চয় মণ্ডলী পূর্বেই এই পৃথিবী হতে উঠিয়ে নেওয়া হবে। আপনি যদি এই বিষয়টা বিশ্বাস করেন যে খ্রিস্ট তাঁর পবিত্র ও সাধুবর্গের সঙ্গে এই পৃথিবীতে ফিরে আসছেন, তাহলে আপনাকে স্বভাবতই এও বিশ্বাস করতে হবে যে মণ্ডলীর ঊর্ধ্বনীত হওয়া বা তার রূপান্তর সংঘটিত হবে। যিহুদার পত্রে আমরা দেখি 15 পদে লেখা আছে, যেন সকলের বিচার করেন। খ্রিস্ট যীশু যখন পৃথিবীতে ফিরে আসছেন তিনি তখন বিচার করতেই আসবেন। প্রভু যীশু নিজেই তাঁর সেই